শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে লতিফ সিদ্দিকীর মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়া, তাছাড়া রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন, আরও থাকছে বাংলাদেশের বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের সাক্ষাৎকার। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। হংকংয়ে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে সরকার প্রতিবাদকারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ না করলে তারা আলোচনায় বসবেন না। শুক্রবারের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবার আগে পর্যন্ত শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। শুক্রবার একটি যৌথ বিবৃতিতে বিক্ষোভকারী দলগুলো জানিয়েছে যে বিক্ষোভকারীদের ওপরে যে সংঘবদ্ধভাবে অপরাধ চালানো হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউং চুং ইং বলেছেন যে তিনি বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনার জন্য তার মুখ্য সচিব ক্যারি ল্যামকে পাঠাবেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ব্রায়ান পাডন মংকক থেকে জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক। তিনি আরও বলেন, কেউই নিশ্চিত করে বলতে পারছেন না যে এই ক্রুদ্ধ জনতা কারা অথবা এরা কোথা থেকে এসেছে।
Just these angry individuals, no one's sure who they are, where they come from. They say they're businessmen and
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি কুর্দি শহরে ইসলামিক স্টেট জঙ্গিরা আক্রমণ অব্যাহত রেখেছে। কুর্দি যোদ্ধারা গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত জোটবাহিনীর সাম্প্রতিকতম বিমান অভিযানের পরেও কোবানি শহর, যা আইন আল আরব নামে পরিচিত, ওই শহরের কাছে গোলাবর্ষণের আওয়াজ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। সম্প্রতি তুরস্ক সংলগ্ন যে একটি সীমান্ত খুলে হয়েছে তার কাছাকাছি এলাকাতেও লড়াই চলছে। যুদ্ধ এড়াতে সেখান থেকে 160,000-এর ওপরে শরণার্থী তুরস্কে পালিয়ে গিয়েছে। তবে শত শত কুর্দি সেনা লড়াই করার জন্য তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকে পড়েছে। ওদিকে শুক্রবার অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় ইরাকি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে জোটো বাহিনীকে সাহায্যের জন্য বিমান অভিযান এবং বিশেষ বাহিনী সম্প্রসারণ করার বিষয়টি অনুমোদন করেছে। বৃহস্পতিবার তুরস্কের বিধায়কেরা সিরিয়া এবং ইরাকে সামরিক ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি অনুমোদন করেছে। ওই ভোটাভুটির ফলে তুরস্কের সীমান্তের কাছে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে এবং ওই আইনের আওতায় আইএসের বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তর থেকেই বিদেশি বাহিনীও অভিযান চালাতে পারবে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার পর দেশে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার সরকারি বাসভবনে দেওয়া এক সাংবাদিক সম্মেলনে জাতিসংঘে তার কর্মতৎপরতার ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন যে ডাক ও টেলিফোন যোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সম্প্রতি যেসব মন্তব্য করেছেন তার দায় সরকার নেবে না। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ ও তাবলিগ নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী যেসব মন্তব্য করেছেন তার দায় তাকেই নিতে হবে। সরকারের দায় নেবে কেন? কেউ যদি অভিযোগের মতো কাজ করে তার খেসারত তাকেই দিতে হবে।
সরকার বেকারে পড়ছে মনে করে উনি নিজেই বেকারে পড়েছেন, সেটা হলো বাস্তব। সরকার তো বলেনি যে উনি যেটা পড়েছেন তার খেসারত তাকেই দিতে হবে।
গত 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রীর পুত্র জয়কে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। দাবি উঠেছে তার অপসারণের। প্রায় 2 ডজন মামলা হয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। দল থেকে বহিষ্কার করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দলীয় ফোরামে আলোচনা করে তার সিদ্ধান্ত নেওয়া হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে। বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। ওদিকে বিরোধী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। বলেন, দেশের জনগণ চায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা, তা না করে প্রধানমন্ত্রী সময় ক্ষেপণ করছেন বলে মির্জা ফখরুল অভিযোগ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সম্প্রতি নিউ ইয়র্কে হজ ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট।
রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে সম্মিলিত ইসলামী দলের ব্যানারে শত শত সাধারণ মুসল্লি বিক্ষোভ করেছেন। তারা লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার বিচার ফাঁসি দাবি করে স্লোগান দেন। পরে এক সমাবেশে বক্তারা বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচার ও শাস্তির ব্যবস্থা না করলে তৌহিদি জনতা রাস্তায় নেমে আসবে। সরকার যদি এ বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা না নেয় তবে জনগণের আন্দোলনকে ঠেকানোর কোন রাস্তা আর তাদের হাতে থাকবে না বলে বক্তারা হুঁশিয়ার করে দেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অঘোষিত এক সফরে আফগানিস্তান গেলেন। সেখানে তিনি দেশটির জোটো সরকারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার সকালে মিস্টার ক্যামেরুন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মিস্টার ক্যামেরুন এক সংবাদ সম্মেলনে বলেন, এবছরের শেষের দিকে আফগানিস্তান থেকে ব্রিটেনের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পরেও তারা আফগান বাহিনীর উন্নয়নে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন,
Now, Britain has paid a heavy price for helping to bring stability to this country. But this is where Al-Qaeda trained...
এ দেশটির স্থিতি আনয়নে ব্রিটেনকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে, তবে এই স্থানে আল-কায়দা তাদের সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে। এগারোই সেপ্টেম্বরের ঘটনাসহ অগণিত সন্ত্রাসী পরিকল্পনার জন্ম এখানেই। আমাদের জাতীয় স্বার্থ যেমন আল-কায়দা মুক্ত হওয়া, মুক্ত করা, আফগানিস্তানেরও ঠিক একই রকম চাহিদা। নেটো বাহিনীর অংশ হিসেবে বর্তমানে আফগানিস্তানে ব্রিটেনের প্রায় 3,000 সেনা অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কাছে মারাত্মক ধরনের মারণাস্ত্র বিক্রির ওপর যে দীর্ঘ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল তা তারা আংশিকভাবে প্রত্যাহার করে নিল। ভিয়েতনাম যুদ্ধ শেষের প্রায় 4 দশক পরে ওই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হল। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই পদক্ষেপ সম্পর্কে বলেছে যে যুক্তরাষ্ট্র তাদের সাবেক শত্রু ওই দেশটিকে জলসীমার নিরাপত্তা সংক্রান্ত সামরিক সরঞ্জাম দেবে। কলকাতায় বাঙালি এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সরকারি সূত্র মতে কলকাতা শহরে বাংলা ভাষাভাষীরা কমতে কমতে এখন মোট জনসংখ্যার 47% দাঁড়িয়েছে। কলকাতা শহর দিনে দিনে এখন বহু ভাষাভাষীর শহরে পরিণত হয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
1991 সালে বাঙালিরা ছিলেন কলকাতার বাসিন্দাদের 64%, 2001 সালে সেই অনুপাত নেমে আসে 55%, আর 2014 সালে বাঙালিরা জনসংখ্যার 47% মাত্র। হিন্দি ভাষাভাষীরা তুলনায় 25%, ইংরেজি ভাষীরা 10%, বাকিরা কেউ বা দক্ষিণের রাজ্যগুলির মানুষ, কেউ পাঞ্জাবের, কেউ গুজরাটের, কেউ বা মারোয়াড়ি। অন্য রাজ্যের মানুষদের মধ্যে 70% এসেছেন বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড থেকে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সাম্প্রতিক সমীক্ষাতেই ধরা পড়েছে কলকাতাবাসীদের ভাষাভিত্তিক এই অনুপাত। যৌথ পরিবার দ্রুত ভেঙে যেতে থাকায় পুরনো বাঙালি বাড়িগুলি ভেঙে ভেঙে উঠছে ফ্ল্যাট বাড়ি। পুরনো অধিবাসীরা অনেকেই চলে যাচ্ছেন শহরতলিতে, আর কর্মসংস্থানের তাগিদে তরুণ প্রজন্মের অনেকেই পাড়ি দিয়েছে অন্য রাজ্যে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের বাঙালি হিন্দুদের 4-দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজোর শুক্রবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
এবছর 28,500 পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার উলুধ্বনি, ঢাক, ঢোল, করতালের বাদ্যের মাধ্যমে বিজয়া দশমীর পূজান্তে শেষ হয়েছে দুর্গাপূজা। দশমী পূজার পর নাচ গান আনন্দের মাধ্যমে ভক্তরা বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করে। দুর্গাপূজা ও বিজয়া দশমীর তাৎপর্য সম্পর্কে ঢাকায় রামকৃষ্ণ মিশনের স্বামী ক্ষীর আতানন্দ ভয়েস অব আমেরিকাকে বলেন,
দুর্গাপূজার মাধ্যমে এই 4 দিন যে আমরা ঈশ্বরের আরাধনা করলাম, মাতৃভাবে দুর্গার আরাধনা করলাম, তিনি দুর্গ বিনাশিনী, তিনি আমাদের দুর্গ বিনাশ করেন বলে তিনি দুর্গা অন্তরে আশীর্বাদ থাকে। আমাদের দুর্গতি হয়, খারাপই গতি হয়, আর ভালো ভাবগুলি আসলে আমাদের সুমতি হয়।
দুর্গাপূজার সমাপ্তি শুক্রবার হলেও শনিবার দুর্গার প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফে জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাপানি কর্মকর্তারা বলছেন রবিবারের মারাত্মক এবং ব্যাপক অগ্নুৎপাতের ঘটনায় এখনও 16 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত 47 জনের মৃতদেহ উদ্ধার করেছে। আমেরিকার কেন্দ্রীয় এবং টেক্সাসের স্বাস্থ্যকর্মীরা ইবোলায় আক্রান্ত রোগীর পরিবারের 4 জন ঘনিষ্ঠ সদস্যকে পৃথক করে রেখেছে। ওদিকে লাইবেরিয়ার কর্তৃপক্ষ বলছে বিমানবন্দরে মিথ্যা বলার জন্য ওই রোগীর বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সম্প্রতি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এসেছিলেন ওয়াশিংটনে। এ সময় ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে মামলা নিষ্পত্তিতে বিলম্ব এবং যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের মামলার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এই সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ।
জনাব আনিসুল হক, একটা প্রচলিত কথা আছে যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের মামলার, বিশেষত দেওয়ানি মামলা তো বটেই, এমনকি ফৌজদারি মামলার রায় হতেও অনেক সময় নেয়। এর কারণ কি বলে আপনি মনে করেন?
প্রথমত ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সিভিল প্রসিজিওর কোড, আমি দেওয়ানি মামলাটাই এমফাসিস দিচ্ছি, সিভিল প্রসিজিওর কোডে এতগুলি প্রসিজিওর আছে এবং দুই পক্ষকে মামলা বন্ধ করে দেওয়ার জন্য এবং মামলার একটা অর্ডারের বিরুদ্ধে আর একটা মামলা করা, এইরকম পদ্ধতিগত অনেকটা কারণ আছে যেটা বাই ইটসেলফ কিন্তু আপনার একটা মামলাকে দেরি করিয়ে দেয়। আর বাকিগুলো হচ্ছে, ধরেন কিছুটা তো ম্যান পাওয়ার শর্টেজ আমাদের ছিল, সেটার একটা প্রতিফলন এখানে দেখা যায়। আর তৃতীয় কারণ আমি যেটা বলবো ফাইনালি, সেটা হচ্ছে যে মামলার জট অনেক আগে থেকে শুরু হয়েছে, সেই মামলাগুলি শেষ করতে করতে যে নতুন মামলা, এগুলি আবার জটে পরিণত হয়। তো এই তিনটাই মূলত কারণ।
তো এই অবস্থা থেকে বেরিয়ে আসার ব্যাপারে আপনার মন্ত্রণালয় থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে কি?
একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিচার বিভাগ কিন্তু এখন স্বাধীন। বিচার বিভাগের এই স্বাধীনতার মধ্যে থেকে, স্বাধীনতা যাতে কোনো মতেই খর্ব না হয় সেটার মধ্যে থেকে, এমন একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে যেখানে দেখা যাবে যে মামলার দীর্ঘসূত্রতা বাড়ছে না। তো আমরা যেটা, আমার আগে থেকেই গত টার্মে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন থেকেই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ADR এই একটা সিস্টেম চালু করার এবং সেই মতে আইনটাকে পরিবর্তন করার, অ্যামেন্ড করার, সংশোধনী আনার কিন্তু একটা প্রস্তাব ছিল এবং সেটা অনেক দূর এগিয়ে গেছে। আমার মন্ত্রণালয় কিছুদিনের মধ্যেই কিন্তু এই প্রস্তাবটা আইনে পরিণত করব এবং এটা হবে যে যারা বিচারক, নিম্ন আদালতের কথাই বলি, যারা বিচারক, তারা কোনো মামলা গ্রহণ করার আগে এটা যদি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে শেষ করা যায়, সেটা তাদেরকে, যারা পক্ষ আছেন তাদেরকে পরিষ্কারভাবে সেই বিচারক তাদেরকে জানিয়ে দিবেন। এই পন্থা চালু হলেই কিন্তু মামলার জট অনেক কমে যাবে। দ্বিতীয়টা হচ্ছে যে পুরনো দেওয়ানি মামলা বলেন, পুরনো ফৌজদারি মামলা বলেন, দুটোই আমি শেষ করার জন্য একটা প্রসেস চালু করার পক্ষে এবং সেটা চালু করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করছি।
আপনি এক পর্যায়ে আপনার বাবার পর বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর ছিলেন এবং সে সময় এই হত্যা মামলাটি খুব দ্রুত পরিচালিত হয়। যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মামলার যে গতি আমরা গত বছর লক্ষ্য করেছিলাম সেটা খানিকটা শিথিল বলে অনেকেই মনে করছেন, আপনি কি মনে করেন?
দেখেন, যুদ্ধ অপরাধের মামলাটার ব্যাপারটা হচ্ছে কি জানেন, ওটা একটা নতুন ধরনের মামলা যেটা সম্বন্ধে হয়তো বাংলাদেশের যারা আইনবিদ তারা স্বীকার করেন, নিজেরাই এখন বলছেন যে তারা হয়তো সেই ক্ষেত্রে আপনার এতটা ইকুইপড ছিলেন না যে এই মামলাটা কিভাবে হ্যান্ডেল করা উচিত, মানে লার্নিং প্রসেস যেটাকে বলা হয় সেটার ক্ষেত্রে অন দ্য জব লার্নিং হয়েছে। সেই জন্য কিছুটা দীর্ঘসূত্রতা হয়েছে এবং কিছু হয়তো, কিন্তু তারপরে কিন্তু একটা স্পিড পিক আপ করেছিল এবং সেই স্পিডটা কিন্তু এখনো বজায় আছে। আর এইখানে একটু আরেকটা বড় সমস্যা যে যেই মামলাগুলি হচ্ছে সেইগুলি কিন্তু 42 বছর আগের ঘটনা, সেগুলিকে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাক্ষী নাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাক্ষীদের জোগাড় করতেই অনেক সময় লেগে যাচ্ছে, মানে এই যে তদন্তের সময় সাক্ষী পর্যন্ত পৌঁছানোতে সেখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে।
যুদ্ধ অপরাধে দণ্ডপ্রাপ্ত সাইদির মামলায় রিভিউ পিটিশনের সুযোগ থাকতে পারে বলে আপনি এক সময় মন্তব্য করেছিলেন, অ্যাটর্নি জেনারেল বলেছিলেন এরকম সুযোগ এ ধরনের মামলায় নেই। সম্ভবত আপনারা এরই মধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে থাকতে পারেন, এখন এ ব্যাপারে আপনারা কি ভাবছেন?
যখন কাদের মোল্লার মামলা হয় তখন আমি বলেছিলাম যে এটা রিভিউ পিটিশন করতে দেওয়া যেতে পারে, আপিল বিভাগ মনে করেন যে রিভিউ পিটিশন এখানে হয় তাহলে রিভিউ পিটিশন হবে, আর যদি আপিল বিভাগ মনে করেন যে এখানে রিভিউ পিটিশনের কোনো সুযোগ নাই রিভিউ পিটিশন হবে না, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আপিল বিভাগে এই কাদের মোল্লার রিভিউ পিটিশনের ব্যাপারে একটা দরখাস্ত করা হয়েছিল এবং সেই দরখাস্ত আপিল বিভাগ শুনানির পরে রিজেক্ট করেছিল। এখন এই যে রিভিউ এর কথাটা দেলওয়ার হোসেন সাইদির মামলার ব্যাপারে বলা হচ্ছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কাদের মোল্লার যে রিভিউ পিটিশন করেছিল সেটার যে একটা পূর্ণাঙ্গ রায় সেটা কিন্তু পাই নাই। সেটা না পাওয়ার কারণে আপিল বিভাগ সেই মামলার রায়ে পূর্ণাঙ্গ ভাবে এইটাই কি বলেছিলেন যে রিভিউ পিটিশন হবে কিন্তু এটা মেরিটে আমরা রিজেক্ট করলাম, অথবা রিভিউ পিটিশন ইটসেলফ ইজ নট মেইনটেনেবল, মানে রিভিউ পিটিশন করা যায় না। কিভাবে ওনারা রায়টা দিয়েছেন সেই রায়টা পূর্ণাঙ্গ রায়টা আমরা না পেলে কোনো পক্ষই রিভিউ করতে পারে কিনা সেটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তো সেই কারণে এটা এখনো যদিও আমরা দেলওয়ার হোসেন সাইদির পূর্ণাঙ্গ রায় পেয়ে গেছি কিন্তু ওইটার ডিসিশনের উপরে নির্ভর করছে এখানের পরের ব্যবস্থা।
জনাব আনিসুল হক, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান পর্ব। আজকের বিজ্ঞান পর্বে রয়েছে ইবোলা নিয়ে বিশেষ বৈঠকের কথা। চলতি সপ্তাহে বেশ কয়েকটি দেশ ও সংস্থা পশ্চিম আফ্রিকায় ইবোলা সংকট নিয়ে আলোচনার জন্য লন্ডনে এক বৈঠকে মিলিত হন। লন্ডন থেকে সংবাদদাতা সেলা হেনেসি তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, সেটি আমরা শুনব রোকেয়া হায়দার ও সেলিম হোসেনের কাছে।
ব্রিটিশ কর্মকর্তারা এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বিভিন্ন দেশ এবং দাতা সংগঠনের প্রতি মারাত্মক ইবোলা প্রতিরোধ করতে তাদের প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন। লন্ডন সম্মেলনে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বললেন,
তিনি বলছিলেন, মূলত ইবোলা মহামারী ব্যবস্থাপনায় আমরা এমন এক প্রান্তিক সময়ে যেখানে 20টি দেশই একত্রিত হয়েছি এবং আশা করা হচ্ছে এই রোগ প্রতিরোধ এবং নির্মূলে আজ যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি তা ইবোলা নিরাময়ে ইতিবাচক হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী পশ্চিম আফ্রিকায় প্রধানত সিয়েরা লিওন, গিনি এবং লাইবেরিয়ায় 3,300 বেশি মানুষ এ পর্যন্ত ইবোলায় মারা গেছে। ফিলিপ হ্যামন্ড এই সংকট মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর্থিক সাহায্য এবং চিকিৎসা কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সহায়তা বাড়ানোর আবেদন জানান। জাস্টিন ফোরসাইথ, সেভ দ্য চিলড্রেন সংস্থার প্রধান নির্বাহী, তিনি বললেন, সবচাইতে বেশি প্রয়োজন নার্সদের।
We need to get nurses in these countries. There's only 1,000 nurses before this crisis in
Sierra Leone. আমাদের নার্স প্রয়োজন এবং এই সংকট শুরুর আগে সিয়েরা লিওনে মাত্র হাজার খানেক নার্স ছিল, যেখানে লোকসংখ্যা 60 লক্ষ। লাইবেরিয়ায় এর চেয়েও কম, ফলে আমাদের এখনই কাজে নেমে পড়া উচিত, লোকবল এবং অর্থ দরকার।
তিনি আরও জানান যে সিয়েরা লিওনে গত এক সপ্তাহে প্রতি ঘণ্টায় 5 জন করে ইবোলায় আক্রান্ত হচ্ছে, কয়েকদিন পর হয়তো তা 10 জনে দাঁড়াবে, তাই আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। ব্রিটেন সিয়েরা লিওনে সবচাইতে বেশি সাহায্য দিয়ে থাকে, $20 লক্ষ প্রতিশ্রুতি দিয়েছে এবং 150টি চিকিৎসা শয্যার ব্যবস্থা করেছে, আগামীতে আরও 600 শয্যা পাঠাবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান স্যার ম্যালকম ব্রুস ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ব্রিটেনকে অবশ্যই এইসব দেশে তার দীর্ঘমেয়াদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
For countries like this that are emerging out of conflict, that are fragile, that are weak, that have very few doctors and nurses.
তিনি বলছিলেন, সংঘাত মুক্ত হওয়া এই ধরনের দেশে তাদের সঙ্গে আমাদের কয়েক বছর ধরে কাজ করতে হবে। সেখানে উন্নত স্বাস্থ্য সেবা পদ্ধতি গড়ে তুলতে হবে, যাতে তারা নিত্যদিনকার স্বাভাবিক রোগ এবং একই সঙ্গে এই ধরনের সংকটময় সময়েও ভালোভাবে কাজ করতে পারে।
বিভিন্ন দাতা সংস্থা বলছে, পশ্চিম আফ্রিকার এই দারুণ সংকট প্রতিরোধে আন্তর্জাতিক সমাজকে আরও অনেক বেশি কিছু করতে হবে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবারে রয়েছে মিতালি রাশোর, আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশোর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই এখন হয়তো ঈদ এবং পুজো নিয়ে ব্যস্ত আছেন, সবার জন্য রয়েছে ঈদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আগে থেকেই জানাচ্ছি ঈদ মুবারক। জানি যে বাংলাদেশে ঈদ পালিত হবে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে হয়তো সোমবার 6 অক্টোবর, তবে আমাদের এখানে ওয়াশিংটন ডিসিতে আমরা এবার ঈদুল আজহা পালন করব আগামীকাল শনিবার। সবার জন্য আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। এবার চিঠিপত্র দিয়ে শুরু করা যাক। রাজ্জাক হোসেন তিনি লিখেছেন আদমদিঘি বগুড়া বাংলাদেশ থেকে। তিনি ঈদের শুভেচ্ছাই জানিয়েছেন, ঈদ মুবারক বলে তিনি 4-5 বার লিখেছেন। ভাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এ কে এম আব্দুর রহমান গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি জেনে আনন্দিত যে আমি বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। জানলাম অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিজয়ীদেরকে ঢাকায় পুরস্কার দেওয়া হবে, তো একটি চিঠি আমাদের কাছে পাঠাবেন সেই চিঠি নিয়ে, যাতে যে মানে বিজয়ী সেই ওই চিঠি দেখিয়ে তার পুরস্কারটি নিতে পারে। হ্যাঁ ভাই, সেই ব্যবস্থাই করব। তবে কার মাধ্যমে পুরস্কার দেওয়া হবে সেটি এই মুহূর্তেই জানাতে পারছি না। প্রফেসর আশরাফুল ইসলাম, প্রেসিডেন্ট গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সব বন্ধুদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ প্রফেসর আশরাফুল ইসলাম, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা রইল। তপন দেব লাহিড়ি বরেন্দ্রপাড়া কলকাতা থেকে, ভাই আপনি কিন্তু অনেককেই তাদের নামে চিঠি লিখেছেন, যেমন গৌতম গুপ্ত, পরমাশিস, এবং তাদের কাছে চিঠি পাঠাবার ব্যবস্থা করব। আপনার কলকাতা সংবাদদাতাদের চিঠিপত্র যে রিপোর্ট পাঠায় তারা, তার জবাবেই আপনি সেই তার প্রশংসা করেই আপনি এই চিঠি লিখেছেন। আরও কিছু আপনি পরামর্শ দিয়েছেন যে বিশেষ কিছু কিছু জায়গার খবরাখবর দেওয়া উচিত। আমরা পরমাশিস ঘোষায় এবং গৌতম গুপ্তকে জানিয়ে দেবো এই চিঠি পৌঁছানোর তাদের হাতে ব্যবস্থা করব। সুমন্ত সান্যাল চিঠি লিখেছেন কলকাতা থেকে পশ্চিমবঙ্গের, এবং তিনি জানতে চেয়েছেন ক্যালিফোর্নিয়া সম্পর্কে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য সম্পর্কে যদি কিছু বলি। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের একটি বিরাট রাজ্য এবং আলাস্কা আর তৃতীয় আয়তনের দিক থেকে আলাস্কা ও টেক্সাসের পর ক্যালিফোর্নিয়া হচ্ছে সর্ববৃহৎ রাজ্য। জনসংখ্যার দিক থেকে সবচাইতে বড় রাজ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ায় আপনি জানতে চেয়েছেন যে এখানে কংগ্রেস সদস্য কতজন। দেখুন, ক্যালিফোর্নিয়া আয়তন অনুযায়ী কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে থাকে। কংগ্রেসে রয়েছে প্রতিনিধি পরিষদে, প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্যরা আয়তন ভিত্তিক এবং জনসংখ্যার ভিত্তিতে নির্বাচিত হন। 38 জন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য রয়েছেন সেখানে এবং 15 জন রিপাবলিকান দলের। আর সেনেটে তো 2 জন করে প্রতি রাজ্য থেকে, তো সেনেটে 2 জন প্রতিনিধি ক্যালিফোর্নিয়ার, সেনেটর বারবারা বক্সার এবং সেনেটর ড্যান ফাইনস্টাইন। একটি জিনিস লক্ষণীয় যে ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু 2 জন সেনেটরি মহিলা। আর ক্যালিফোর্নিয়ার প্রতীক যে পাখি সেটি হচ্ছে কোয়েল, এবং প্রতীক যে ফুল সেটা হচ্ছে গোল্ডেন পপি। আর প্রতীক মাছ আছে কিন্তু, হ্যাঁ, মাছটি হচ্ছে গোল্ডেন ট্রাউট। আর ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতীক যে গাছ সেটা হচ্ছে রেডউড। তো যেমন এইটুকুই জানাচ্ছি, ক্যালিফোর্নিয়া সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে। এর পরের চিঠি লিখেছেন মোহাম্মদ রাসেল সিকদার, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ইউনিট, শ্রীনাদ্দি কেন্দুয়া, বাংলাদেশ থেকে। আপনি ভাই চিঠি লিখেছিলেন, আপনার চিঠিতে ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারে অনেক চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সত্ত্বেও আপনার লাইনে যোগাযোগ করা সম্ভব হয়নি, লাইনটি এই মুহূর্তে বন্ধ আছে। তো চিঠিপত্রের জবাবের আসর আর তাহলে এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
হংকংয়ে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে সরকার প্রতিবাদকারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ না করলে তারা আলোচনায় বসবেন না। শুক্রবারের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আগে পর্যন্ত শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে একটি কুর্দি শহরে ইসলামিক স্টেট জঙ্গিরা আক্রমণ অব্যাহত রেখেছে। কুর্দি যোদ্ধারা গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত জোটবাহিনীর সাম্প্রতিকতম বিমান অভিযানের পরেও কোবানি শহর, যা আইন আল আরব নামে পরিচিত, ওই শহরের কাছে গোলাবর্ষণের আওয়াজ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। ওদিকে শুক্রবার অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় ইরাকি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে জোট বাহিনীকে সাহায্যের জন্য বিমান অভিযান এবং বিশেষ বাহিনী সম্প্রসারণ করার বিষয়ে অনুমোদন করেছে। বৃহস্পতিবার তুরস্কের বিধায়কেরা সিরিয়া এবং ইরাকের সামরিক ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিও অনুমোদন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার পর দেশে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার সরকারি বাসভবনে দেওয়া এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে তার কর্মতৎপরতার ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সম্প্রতি যে মন্তব্য করেছেন তার দায় সরকার নেবে না। ওদিকে ঢাকায় আমাদের ওদিকে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সম্প্রতি নিউ ইয়র্কে হজ ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ভারতে আজ সাড়ম্বরে পালন করা হচ্ছে দোসরা উৎসব। দেশবাসীকে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
নদিন নবরাত্রি পালনের পর অশুভ বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপন করতে দশেরা উৎসব পালিত হচ্ছে। উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ রাবণ প্রজ্বলন করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এই উৎসব উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন। রাজধানীর রামলীলা ময়দানে আয়োজিত দশেরা উৎসবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিভিন্ন রাজ্যেও আজ দশেরা উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। অন্যান্য রাজ্যের তুলনায় বিশেষভাবে উৎসবের চেহারা নিয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অঘোষিত এক সফরে আফগানিস্তানে গেলেন। সেখানে তিনি দেশটির জোট সরকারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে মিস্টার ক্যামেরুন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কাছে মারাত্মক ধরনের মারণাস্ত্র বিক্রির ওপরে যে দীর্ঘ কয়েক দশক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল তা তারা আংশিকভাবে প্রত্যাহার করে নিল। জাপানি কর্মকর্তারা বলছেন রবিবারের মারাত্মক এবং ব্যাপক অগ্ন্যুৎপাতের ঘটনায় এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জালোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন জিনাত আব্দুল রহমান। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.